الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درس سیرت الحمدللہ আমাদের চলমান রয়েছে আর ইমাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব মুখতাসারুন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরস শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে। বিগত দরসে বিগত পাঠের মধ্যে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মক্কায় মুকারমা থেকে শাম দেশের দিকে প্রথম সফরের যাত্রার বিষয়ে কিছু বিষয় শুনেছিলাম, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় মুকারমায় যেভাবে লালিত পালিত হয়েছিলেন, সেখানে তিনি বেড়ে উঠেছেন। অতপর যখন প্রায় ১২ বছর বয়স ছিল, ওই সময় প্রথম সফর শাম দেশের দিকে করেছিলেন। আর ওই সময় বিভিন্ন মজেজা সমূহ সংঘটিত হতে থাকে। এখন লেখক আলাইহির রহমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশের দিকে দ্বিতীয় সফরের বিষয়ে আলোচনা করছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকারমা থেকে দ্বিতীয় সফর শাম দেশের দিকে কখন করেছেন। ইরশাদ করেন, সুম্মা খরজা সানিয়ান ইলা শামি মা মাসিরাতা গোলামে খাদিজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি তিজারাতিল্লাহ ক্বাবলা ইয়াতা যাওয়াজাহা হাত্তা বালাগ সুক বুসরা ওবা তিজারাতাহু। অর্থাৎ দ্বিতীয়বার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পূর্বে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারার সঙ্গে শাম দেশের দিকে গমন করলেন। আর যখন বুসরা বাজারে পৌঁছলেন, সেখানকার বাজারে পৌঁছলেন বুসরা নামক জায়গায়, তখন যতগুলো ব্যবসার মালপত্র ছিল সেগুলো তিনি বিক্রি করে দিলেন। হযরত সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশদের ভদ্র উত্তম আখলাকের অধিকারী নারীদের মধ্যে থেকে একজন নারী ছিলেন ওই সময়ের। আর আল্লাহ পাক যেভাবে অন্যান্য বৈশিষ্ট্য দ্বারা আমাদের সম্মানিত মাতাকে গুণান্বিত করেছিলেন, পাশাপাশি আল্লাহ পাক সম্পদের ঐশ্বর্যেরও অধিকারিণী করেছিলেন। এমন সম্পদের অধিকারিণী করেছিলেন যার কারণে তিনাকে ধনী মহিলাদের মধ্যে গণ্য করা হতো। তিনি শাম দেশের দিকে তিনি নিজের কাফেলা ব্যবসায় কাফেলা পাঠাতেন এবং বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে পাঠাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী প্রায় ২৫ বছর হয়েছিল। তো ওই সময় তিনি ব্যবসায়িক মালপত্রগুলো পাঠানোর সময় ছিল যেন সেখানে নিজের মালপত্রগুলো বিক্রি করা হয় এবং পুরো বছরের যে লভ্যাংশ আসবে তা যেন একত্রিত করা যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আনা রজুলুন লা মাল আলি ওয়া কাদ ইশতাদ্দা যামানু আলাইনা, অর্থাৎ আমি এমন একজন ব্যক্তি যার কাছে কোনো মাল নেই এবং আমার অবস্থা খুবই কঠিন চলছে। তার সন্তান সন্তানাদি অনেক বেশি ছিল আর তার যে মালপত্র ধন সম্পদ বা ব্যবসায়িক মালপত্র তা অনেক কম ছিল। সে আরজ করল যে অবস্থা খুবই কঠিন চলছে আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং এই গোত্রের যে ব্যবসায়ী কাফেলা তা শামদেশের দিকে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। যদি আপনি হযরত খাদিজার সাথে আলোচনা করেন আর কাফেলা যদি আপনি নিয়ে যান তাহলে আশা রয়েছে তিনি আপনাকে পাঠাবেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বার্তা পাঠালেন, তৎক্ষণাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি হয়ে গেলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাম দেশের দিকে নিজের গোলাম মাইসারার সাথে পাঠালেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন জয় করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষতার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে আমি সাধারণ মানুষকে যেই পারিশ্রমিক দিয়ে থাকি তার পরিবর্তে দুইগুণ বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে প্রদান করব। অতপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মাইসারার সাথে শামদেশের দিকে রওনা হলেন। সে গোলাম ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি যখন যাত্রাকালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাসমূহ দেখলেন, উৎকর্ষতা দেখলেন, নৈতিকতা দেখলেন, তখন এমন হয়ে গেলেন যেন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এক প্রেক্ষাপটে তো এটা স্পষ্ট যে তিনি গোলামই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারাই ইমানদার হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যায়। কিন্তু কথা হলো, সেখানে তখন পর্যন্ত যে প্রকাশ্য গোলাম ছিল তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারই ছিল। কিন্তু তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে রওনা হলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকর্ষতা দেখে গোলামের ন্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করতে লাগলেন। পূর্বে যে সফর ছিল তার মধ্যে বাহিরা যে সন্ন্যাসী ছিল সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থান অতিক্রম করছিলেন সে স্থানে সকল গাছ ও পাথর হুজুর আলাইহিসাল্লামকে সেজদা করছিল। তো এই সফর চলাকালীন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার নিচে বসলেন। তখন নাস্তুরা সন্ন্যাসী বা নাস্তুর সন্ন্যাসী, তার দুটি নাম উল্লেখ করা হয়েছে, সে আসলো এবং সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতে লাগলো যে ইনি আল্লাহর নবী, আল্লাহর নবী এবং সর্বশেষ পয়গম্বর। তো তিনি এটা কেন বললেন? আলেমগণ এটার দুটি কারণ বর্ণনা করেছেন। একটি কারণ এটা উল্লেখ করেছেন যে তার যে বক্তব্য রয়েছে তা হলো যে তিনি হলেন আখিরুল আম্বিয়া, সর্বশেষ নবী। এটার কারণ এটা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ায় বসেছিলেন, বসে আরাম করছিলেন। এটা দেখে সে বলল, এটা এমন গাছ যার নিচে কোনো নবী ব্যতীত অন্য কেউ বসেই না। অর্থাৎ এখানে নবী আলাইহিম সালাতু সালামই এই গাছের ছায়ে বসেন, তাছাড়া আর কেউ এটার ছায়ায় বসে না। তো এটা হলো লক্ষণ আল্লাহর সর্বশেষ নবী হওয়ার। আর দ্বিতীয় হল যে স্বয়ং সেই নাস্তুরা সন্ন্যাসী সে দেখেছিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘ ছায়া প্রদান করছে। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যেতেন, মেঘের ওই টুকরোটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলতে থাকত। তো এই লক্ষণ সে ব্যক্তির জানা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই তৎক্ষণাৎ সে সাক্ষ্য দিল, হাজা নবিয়্যুন ওয়া হুয়া আখিরুল আম্বিয়া, ইনি আল্লাহর নবী এবং সর্বশেষ নবী। অনুরূপভাবে ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহি তাআলা আলাই আত তাবাকাতুল কুবরায় লিখেন, ওয়া কানা মাইসারাতু ইজা কানাতিল হাজিরাতু ওয়াশতাদাল হাররু ইয়ারা মালাকাইনি ইউযিল্লানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শামস। অর্থাৎ স্বয়ং মাইসারা যখন জোহরের সময় হতো, অর্থাৎ উত্তপ্ত মুহূর্ত হতো, মধ্যাহ্নের সময় হতো এবং অনেক বেশি উষ্ণ হয়ে যেত, তখন সে সচক্ষে দেখত যে দুজন ফেরেশতা, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য হুজুর আলাইহিস সালামের উপর ছায়া প্রদান করত। সামনে তিনি লিখেছেন, আমি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, ওয়া কানাল্লাহু ক্বাদ আলকা আলাইহাল মুহাব্বাতা মিন মাইসারাতি। যখন তিনি এগুলো দেখলেন তখন আল্লাহ পাক তার অন্তর মধ্যে এমন ভালোবাসা সৃষ্টি করে দিলেন যে ফাকানাকা আন্নাহু আব্দুল্লাহু, এই মাইসারা যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেলেন। অতপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে পৌঁছলেন এবং তিনি সেখানে ব্যবসায়িক পণ্য বিক্রি করলেন এবং তার উত্তম গুণাবলীর কারণে, শ্রেষ্ঠ নৈতিকতার কারণে আল্লাহ তাবারক তাআলার দরবারে তার সম্মান ও মর্যাদার কারণে এবার এত লাভ হয়েছে যে যা পূর্বে লাভ হতো আল্লাহ পাক তার থেকে দুইগুণ বেশি প্রদান করলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে পুনরায় মক্কা মুকারমায় পৌঁছলেন এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত উপকরণ সমর্পণ করলেন। তখন হুজুর আলাইহিস সালামের জন্য তিনি যা নির্ধারণ করেছিলেন তার দুই গুণ প্রদান করার সৌভাগ্য অর্জন করলেন। এতটুকু পর্যন্ত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশের দিকে যে দ্বিতীয় সফর ছিল তা বর্ণনা করেছেন। এখন সামনে মক্কা মুকাররমার অবস্থা বর্ণনা করছেন ইমাম আব্দুল গনি রহমতুল্লাহ তাআলা আলাইহি। মক্কা মুকাররমার গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য হতে যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে একটি হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা। বলেন, ফালাম্মা বালাগা খামসা ওয়া ইশরিনা সানাতান তাযাওয়াজা খাদিজাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে উপনীত হলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এটার ব্যাখ্যা অনেক বিস্তারিত যে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারিত্রিক গুণাবলীতে এমনিতেও প্রসিদ্ধ ছিলেন, সুতরাং তারপর ব্যবসায়িক পণ্যের মধ্যে যেভাবে লাভ হয়েছে এবং তিনি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে যখন তিনি পুনরায় তাশরিফ রাখছিলেন তখন হুজুর আলাইহি সাল্লাতুসাল্লামের মাথার উপর ফেরেশতারা ছায়া প্রদান করছিল, এই সবগুলো বিষয় ছিল আকর্ষণকারী এবং তিনিও স্বামীহীন ছিলেন। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে তিনি প্রস্তাব পাঠালেন বিয়ের সম্বন্ধে। অতপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার গোত্রের সদস্যরা আবু তালিব এবং অন্যান্য যারা ছিলেন তারা গিয়ে বিয়ের বার্তা দিলেন। বিয়ের খুতবা হলো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়, নিকাহ হয়। আর তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহরানা নির্ধারণ করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তা 500 দিরহাম ছিল, 500 দিরহাম ছিল। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে বসবাস করতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার ঘরে বসবাস করতেন। আর যেই ঘরের মধ্যে অবস্থান করতেন সেই ঘর অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তা মক্কায় মুকাররমার ওই স্থানসমূহের মধ্যে হতে একটি যাকে সবচেয়ে বেশি বরকতময় বলা হয়। স্পষ্ট যে মক্কায় মুকাররমায় সবচেয়ে বেশি বরকতময় যে স্থান যে জায়গা রয়েছে তা হলো কাবাতুল্লাহিল মুশাররফা, সেটার মর্যাদা তার নিজ স্থানে। অতপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে যেখানে তাশরিফ রাখতেন অর্থাৎ হেরা গুহা, ওই স্থান যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইবাদত করতেন এটাকে মর্যাদাবান স্থান বলা হয়। অতপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের স্থান তা অত্যন্ত বরকতময় স্থান। অতপর ওই স্থান যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জীবদ্দশার প্রায় 28 বছর অতিবাহিত করেছেন অর্থাৎ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এটা বহু বছর যাবৎ প্রসিদ্ধ পরিচিত স্থান ছিল। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম অনুযায়ী তার খিলাফত চলাকালীন সেই জায়গাকে ক্রয় করে সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন যার মধ্যে নামাজ পড়া হতো। অবশ্য সেই জায়গাটি এখন সেখানে নেই, যাই হোক ফজিলত বিদ্যমান রয়েছে, কিন্তু এখন সেখানে প্লাজা এবং শপিং মল ইত্যাদি গড়ে উঠেছে। সুতরাং এটা অত্যন্ত বরকতময় একটি জায়গা যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জীবদ্দশার দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয় এবং তার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানগণ শুধুমাত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত ভূমিষ্ঠ হয়েছেন। এর উপর বিস্তারিত ইনশা আল্লাহ লেখক সামনে আলোচনা করবেন, যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক বিবিদের আলোচনা আসবে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিদের মর্যাদা কী এবং কতজন হুজুর আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারা ছিলেন, মুবারক বিবি ছিলেন, সেখানে এর আলোচনা করবেন। অতপর ইরশাদ করেন, ফালাম্মা বালাগা আরবাইনা সানাতান ইখতাসাহুল্লাহু বিকারামাতিহি ওয়াবতাসাহু বিরিসালাতিহি আতাহু জিবরিল আলাইহি সালাম ওয়াহুয়া বিগারিন হিরাইন জাবালিন বিমাক্কাতা ওয়া আকামা বিমাক্কাতা 13 সানাতান ওয়া কিলা 15 ওয়া কিলা 10 ওয়া সহিহুল আউয়াল। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স মুবারক যখন 40 বছর হয় তখন আল্লাহ পাক তাকে বিশেষ সম্মানের সাথে অর্থাৎ মর্যাদার সাথে বিশেষায়িত করে নেন আর তাকে রিসালাত দ্বারা উত্থিত করেন। রিসালাতের দ্বারা উত্থিত করার মানে হল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত ঘোষণার আদেশ করা হয়। নবুয়ত ঘোষণার আদেশ করা হলে জিব্রাইল আমিন আলাইহিস সালাম হেরা গুহায় তার খিদমতে উপস্থিত হন। হুজুর আলাইহিস সালাতু সালাম সর্বকাল থেকেই আল্লাহর নবী এবং কার্যতভাবে এখনও নবী। আর তার মুবারক রূহ সম্পর্কে সাইয়্যিদুনা মুহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ তাআলা আলাই এবং অন্যান্য বুজুর্গগণ স্পষ্টভাবে লিখেছেন যে রুহের জগতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক রূহ অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু সালামদেরকে তরবিয়ত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় থেকেই নবী ছিলেন। আর প্রসিদ্ধ পরিচিত হাদিস মুবারকা হল যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন থেকে নবী, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করলেন কুন্তু নবিয়ান ওয়া আদমু বাইনা রুহি ওয়াল জাসাদ, আমি ওই সময়ও নবী ছিলাম যখন আদম শরীর ও রুহের মাঝখানে ছিলেন। এখানে উদাহরণ বর্ণনা করার উদ্দেশ্য যে যখন আদম আলাইহি সালাতু সালামের সৃষ্টিও হয়নি তার পূর্বে থেকেই আমি নবী ছিলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন যে হুজুর আলাইহি সালাতু সালামের যে নবুয়ত রয়েছে তা হুজুর আলাইহি সালাতু সালামের দুনিয়াতে তাশরিফ রাখার পূর্বেও ছিল, বরং যখন মনুষ্যত্বের অস্তিত্ব ছিল না, যখন মানুষ সৃষ্টি হয়নি, আবুল বাশারও সৃষ্টি হয়নি, তার পূর্বে থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন। তো এখানে যা বলা হয়েছে যে আল্লাহ পাক 40 বছর বয়সে তাকে রিসালাতের মাধ্যমে উত্থিত করেন, এর দ্বারা উদ্দেশ্য হল যে তার নবুয়ত ঘোষণার আদেশ হয়েছে যে আপনি ঘোষণা করুন। জিব্রিল আমিন হেরা গুহায় হুজুর আলাইহি সালাতু সালামের দরবারে উপস্থিত হলেন প্রথম হইনি। সহিহ বুখারী শরীফের যে হাদিস মুবারাকা রয়েছে তার প্রথম দিকেই এই হাদিস মুবারাকা বিদ্যমান যে হুজুর আলাইহি সালাতু সালামের উপর ওহী নাজিল হওয়ার পূর্বেই লক্ষণ প্রকাশ হওয়া শুরু হয়ে গিয়েছিল যার মাধ্যমে হুজুর আলাইহি সাল্লাতু সালামকে প্রস্তুত করা হচ্ছিল যেই ওয়াহী রয়েছে কোরআনের ওয়াহী তার ভার অনেক বেশি। এ ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে যে লাও আংজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, অর্থাৎ যদি এই কোরআন আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করি তাহলে আপনি দেখবেন যে আল্লাহর ভয়ে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো এখন এই কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হৃদয়ের মধ্যে অবতীর্ণ হওয়ার ছিল, তার সত্তার উপর অবতীর্ণ হওয়ার ছিল, সুতরাং তা যদি হঠাৎ করে হতো তাহলে অনেক বেশি ভারী মনে হতো। তাই হুজুর আলাইহি সাল্লামের নিকট কিছু লক্ষণ প্রকাশ হতে লাগল এবং এটার যে সূচনা হয়েছে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস মুবারাকা যে তা সত্য স্বপ্নের মাধ্যমে হয়েছে, সত্য স্বপ্নের মাধ্যমে হয়েছে। এমনিতেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বপ্নই দেখতেন সকালে সেই স্বপ্নের বাস্তবতা একদম সকালের আলোর ন্যায় বাস্তব হয়ে যেত, যেই স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তব হয়ে তার সামনে প্রকাশ হয়ে যেত, তিনি ফেরেশতাদের রশ্মিকে দেখতে পেতেন, অদৃশ্যের আওয়াজ হুজুর আলাইহি সালাতু সালামের মোবারক কান দ্বারা শ্রবণ করতেন, এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছিল। অতপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে নির্জনতার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হল যে যেন তিনি সবার থেকে পৃথক হয়ে যান এবং কোন স্থানে যেন একাকিত্বতা গ্রহণ করেন। তখন হুজুর আলাইহি সালাম হেরা গুহাকে বেছে নিলেন, ওহুয়া বিগারে হেরা। এখানে এটা উল্লেখ করা হয়েছে যে জিব্রাইল আমিন প্রথম যে ওহী নিয়ে এসেছিলেন তা কোথায় নিয়ে এসেছিলেন, হেরা গুহায়। অনেক সময় সেখানে তিনি এক এক মাস পর্যন্ত তাশরিফ রাখতেন, সেখানে আল্লাহ পাকের ইবাদত করতেন। হেরা গুহাকে বাছাই করার কারণ হল যে এই গুহা সদা সর্বদাই আল্লাহর রহমত দ্বারা পরিবেষ্টিত ছিল আর এখনও আল্লাহর অলিগণ সেই গুহাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং সেখানের মধ্যে ধারাবাহিকভাবে আউলিয়াদের ইজতিমা হয়ে থাকে। এই সাইয়েদি আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের কিতাব আল ইব্রিজের মধ্যে তিনি নকল করেন, বড় বড় আউলিয়াগণ এই গুহায় একত্রিত হয়ে থাকেন এবং কায়নাতের যত পরামর্শ ফেরেস্তারা করে থাকেন তাদের বৈঠকও এই গুহার মধ্যেই হয়ে থাকে। এই গুহা সবসময়ের জন্যই বরকতময় স্থান এবং আল্লাহ পাকের রহমতের বহিঃপ্রকাশ। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মধ্যে অবস্থান করতেন, ইবাদত করতেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও উক্ত গুহাকে বাছাই করেছিলেন, অর্থাৎ এখানে আল্লাহ পাকের ইবাদত করতেন। তো ছয় মাস পূর্বে থেকে এই বিষয়গুলো হুজুর আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ হতে থাকে। রমজানে প্রথম ওহী নাজিল হয়েছে এবং ছয় মাস পূর্বে উক্ত লক্ষণগুলো প্রকাশ করা শুরু করা হয়েছে। তো এর মানে হলো যে উক্ত বাস্তব স্বপ্ন ইত্যাদি রবিউল আউ্বালের মধ্যে দেখানো শুরু হয়েছে। এটার যে সূচনা হয়েছে তা রবিউল আউ্বাল থেকে হয়েছে, কেননা রমজানের ছয় মাস পিছনে যদি আপনি যান তাহলে কোন মাস আসবে? রবিউল আউ্বাল শরীফের মাস আসতে চলেছে। তো তখন থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উক্ত লক্ষণগুলো দেখানো হচ্ছিল। অতপর তার অন্তরের মধ্যে এই নির্জনতার ভালোবাসা জাগ্রত হয় এবং তিনি হেরা গুহার মধ্যে আল্লাহ পাকের এক এক মাস চল্লিশ দিন একাকিত্বভাবে ইবাদত করা শুরু করেন। এমনকি একবার যখন তিনি ইবাদত করছিলেন তখন জিবরিল আমিন উপস্থিত হলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আরজ করলেন যে ইকরা, পড়ুন। তখন হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম ইরশাদ করলেন যে মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি পাঠকারী নই, অর্থাৎ আমি পড়তে পারি কিন্তু আপনার বলার দ্বারা আমি পাঠকারী নই। এটার অর্থ এ নয় যে আমি পড়তে পারি না, এটার এ অর্থ নয়, বরং এর অর্থ হল আনাবি করিন, আমি আপনার বলার দ্বারাই পাঠকারী নই। এটার কারণ আলেমগণ এটাও বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আলাইহি সালাতু সালামের বিশেষ করে ও অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু সালামগণের অন্তর সদা সর্বদা আল্লাহ পাকের সত্তার দিকেই মনোনিবেশ থাকে। তাদের সকলের সমস্ত মনোনিবেশ আল্লাহ পাকের দিকে হয়ে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসউনি ফীহি মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসালুন, অর্থাৎ আমার আল্লাহ পাকের সাথে বিশেষ একটি মুহূর্ত থাকে, অর্থাৎ আমার মনোনিবেশ এ সময় শুধুমাত্র আল্লাহ পাকের দিকেই রাখি, আল্লাহ পাকের দরবারেই উপস্থিত হয়ে থাকি, সে সময় কেউ আমার নিকটবর্তী হতে পারে না, অনেক নিকটবর্তী ফেরেশতারও থাকে না, কোনো নবীও থাকে না, ব্যাস আমি আমার সমস্ত মনোনিবেশ আমার রব আজ্জা ওয়া জাল্লার দরবারের দিকে রাখি। তো এমন অবস্থায় ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমত অবস্থায় জিবরাইল আমিন বারগাহে রিসালাতে উপস্থিত হলেন এবং আরজ করলেন ইকরা, পড়ুন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আনা বিকারিন, তোমার বলার দ্বারা আমি পাঠকারী নই। তিনি শক্ত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, সমস্ত শক্তি দিয়ে তিনি জড়িয়ে ধরলেন। অতপর আরজ করলেন, পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আপনার বলার দ্বারা পাঠকারী নই। অতপর ধরে শক্ত করে জড়িয়ে ধরলেন, যত শক্তি ছিল তা দিয়ে জড়িয়ে ধরলেন। অতপর আরজ করলেন, পড়ুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আনা বিকারিন, আমি পাঠকারী নই, অর্থাৎ আপনার বলার দ্বারা পাঠকারী নই। তৃতীয়বার শক্ত করে জড়িয়ে ধরলেন, যত শক্তি ছিল সব দিয়ে জড়িয়ে ধরলেন। অতপর তা অনুরূপ পাঠ করলেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অর্থাৎ কোরআনের এই পাঁচটি আয়াত পাঠ করলেন এবং প্রথম আয়াতে রয়েছে যে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো তিনি প্রথমে কি আরজ করেছিলেন? ইকরা, পড়ুন। এখন কি বড় অনুরোধ করলেন? কার নামে? আপনার রবের নামে পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ঠিক আছে, তিনি যা বলেছেন তা পাঠ করা শুরু করেন। এখানে একটি বিষয় হল যে জিবরাইল আমিন আলাইহি সাল্লাতু সাল্লামের এই জড়িয়ে ধরা, তো জিবরাইল আমিন আলাইহি সাল্লাতু সাল্লামের শক্তি এমন শক্তি যে তিনি নিজের আঙ্গুলের মধ্যে লুত সম্প্রদায়ের বস্তিকে উঠিয়ে নিয়েছিলেন এবং সেটাকে এত উপরে নিয়ে গিয়েছিলেন যে আকাশবাসীরা লোত সম্প্রদায়ের পশুদের আওয়াজ শুনেছিলেন, অতপর সেটাকে এভাবে উল্টিয়ে দিয়েছিলেন। এটা হলো তার শক্তি, জিবরিল আমিন আলাইহিস সালামের। এখন অনুমান করুন যে তিনি সম্পূর্ণ শক্তি দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরেছেন, কিন্তু তারপরও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে নম্রতা ও একাগ্রতার সাথে উপস্থিত ছিলেন, সেই অবস্থা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান ছিল। আর তার শক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো প্রভাব ফেলেনি। সাইয়েদে আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ তাআলা আলাইহি, সেই যুগের অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, জামানার গাউস বলা হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরির অন্তর্ভুক্ত। তিনি সৈয়দ বংশের শাহজাদা ছিলেন। তিনি বলেন যে তিনবার জড়িয়ে ধরেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, হিকমত বর্ণনা করেছেন, তার মুকাশাফাত, তার কাশফ ছিল অত্যন্ত প্রখর সম্পন্ন। তিনি বলেন যখন প্রথমবার জড়িয়ে ধরলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, খুব শক্ত করে জড়িয়ে ধরেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খুব শক্ত করে। এই জড়িয়ে ধরার উদ্দেশ্য কী ছিল? এই জড়িয়ে ধরার মাধ্যমে তিনি আল্লাহ পাকের দরবারে নিজের জন্য নিরাপত্তা অর্জন করে নেন, অর্থাৎ আমি সুরক্ষিত হয়ে যাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরাতে। তার বক্ষের যেই বরকত আমার অর্জিত হবে, তার দ্বারা আল্লাহ পাকের দরবারে আমার নিরাপত্তা স্বয়ং সম্পূর্ণভাবে অর্জিত হয়ে যাবে। অবশ্য তিনি ফেরেশতা, এমনিতেও তিনি নিরাপদ। তিনি নিজে বলেন যে যখন আমি শয়তানকে দেখলাম যে সে বিতাড়িত হয়েছে, এত বড় মর্যাদাশীল হওয়া সত্ত্বেও তারপর থেকে তিনি ভয়ার্ত থাকতেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কারণে তিনিও নিরাপত্তা পেয়েছেন। দ্বিতীয়বার যখন জড়িয়ে ধরলেন, তখন সাইয়েদ আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন তিনি আল্লাহর দরবারে আরও অধিক মর্যাদার জন্য জড়িয়ে ধরেছেন। আর তৃতীয়বার তার উম্মতের নিরাপত্তা ও আশ্রয়ের জন্য তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাহুদের মধ্যে জড়িয়ে ধরেছেন, যেন তার উম্মতেরও নিরাপত্তা ও আশ্রয় হয়ে যায়। এটা আউলিয়া কিরামদের কাশফ হয়ে থাকে, আর তাদের সামনে যে বিষয় উপস্থিত হয় তার অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করে থাকেন। তো জিবরিল আমিন আলাইহি সালাতুসাল্লাম প্রথম ওহি নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আর তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক সুনির্দিষ্ট উক্তি অনুযায়ী 40 বছর ছিল। সামনে তিনি বলেন যে যখন নবুয়ত ঘোষণা করলেন, তারপর থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুকারমায় 13 বছর ছিলেন, অর্থাৎ নবুয়ত ঘোষণার পর নির্ভুল উক্তি অনুযায়ী তার জীবদ্দশা মক্কি যে জীবদ্দশা রয়েছে তা 13 বছর ছিল। ওয়াকিলা খমসা আশারতা, এবং বলা হয়েছে, অর্থাৎ একটি উক্তি হল যে তিনি মক্কায় মোকারমায় 15 বছর ছিলেন, আর আরেকটি উক্তি হল যে তিনি মক্কায় মোকারমায় 10 বছর ছিলেন। ইরশাদ করেন ওয়া সহিহু আল আউয়াল, সঠিক উক্তি হল প্রথমটি, 13 বছর হুজুর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মক্কা মোকারমায় অতিবাহিত করেন। 10 বছর উক্তিটি এভাবে সঠিক যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে প্রাথমিক জীবদ্দশা ছিল, প্রাথমিক যে 3 বছর ছিল, তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোপনে দিন প্রচার করেছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় প্রকাশ্যে দাওয়াত দিতেন না, গোপনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রদান করতেন। তো এই 3 বছর এভাবেই অতিবাহিত হয়েছে। এই জন্য অনেক আলেম বলেন যে 10 বছর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন কাটিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হল যে প্রকাশ্যভাবে তিনি দিন ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। তো এভাবে এই দুটি উক্তির মাঝখানে সামঞ্জস্য হয়ে যায়, বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ওয়াকানা ইউসাল্লি ইলা বাইতিল মাকদিসি মুদ্দাতা মাকামিহি বিমাক্কাতা ওয়ালা ইয়াস্তাদবিরুল কাআবাতা ওয়ায়াজআলুহা বাইনা ইয়াদাইহি ওয়াসাল্লা ইলা বাইতিল মাকদিসি আইদান বাদা কুদু মিহিল মদিনতা সিত্তাতা আশার শাহরন আও সবআতা আশর শাহরন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কায় মুকারমায় তাশরিফ রেখেছেন, 13 বছর জীবদ্দশা অতিবাহিত করেছেন, তখন তাতে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, কিন্তু কাবাকে পিছনে করতেন না, বরং তাকেও নিজের সামনে রাখতেন। অর্থাৎ কাবাতুল্লাহিল মোশারফা এভাবে হতো না যে সেদিকে পিঠ করে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, বরং কাবার ওই দিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, যে কাবাও তার সামনে হয়ে যেত এবং তার মুখও বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে যেত। অর্থাৎ কাবার সামনে যেদিকেই তিনি দাঁড়াতেন, যেদিকেই তিনি মুখ করতেন, তখন কোন দিকে হতো? কাবার দিকে মুখ হতো। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে কাবাতুল্লাহিল মুশারফার দিকে মুখ করতেন, যে কাবার দিকে মুখ হয়ে যেত এবং বাইতুল মুকাদ্দাসের দিকেও মুখ হয়ে যেত। যেমন আজকাল মুস্তাজাবের যে স্থান রয়েছে যেখানে দোয়া কবুল হয়, সেই স্থান অতিক্রম করার সময় যারা মহাব্বতকারী রয়েছেন তারা দরুদ শরীফ পাঠ করেন। কারণ কি, যখন আপনি মুস্তাজাবের দিকে মুখ করবেন কাবার দিকে, তখন আপনার মুখ মদিনার দিকেও হয়ে যাবে, মদিনার দিকেও মুখ হয়ে যাবে। তো এজন্যই সেখান থেকে যদি কাবাকে দেখেন তাহলে উভয় দিকে আপনার চেহারা হয়ে যাবে। যেমন আমরা এদেশ থেকে যখন আমরা মক্কায় মুকারমার দিকে মুখ করে বসি, তখন এটা মদিনায় মুনাওয়ারার দিকে আমাদের মুখ হয়ে যায়, কেননা এ দুটি আমাদের জন্য একদিকেই পড়েছে। তো অনুরূপভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়তেন, যাতে তার মুখ কাবার দিকে হতো, একই সাথে বাইতুল মুকাদ্দাসের দিকেও তার মুখ হয়ে যেত। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারায় তাশরিফ রাখেন, সেখানেও তিনি 16 বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। সঠিক হল যে 16 মাস এবং কিছুদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষায় আল্লাহ পাক হুজুর আলাইহি সাল্লাতু সালামের জন্য কাবা বানিয়ে দিলেন। আচ্ছা, এখন এখানে দুটি বিষয় রয়েছে, এর পরিপ্রেক্ষিতে যা ব্যাখ্যাকারী লিখেছেন। নাম্বার এক হল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা প্রদান করার অনেক পর নামাজ ফরজ হয়েছিল মেরাজে। নামাজ মেরাজের রাতে ফরজ হয়েছিল। তো এর পূর্বে কোন ধরনের নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন? তো অনেক আলেমগণ এটা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবা সকাল ও সন্ধ্যায় দুই রাকাত পড়তেন, সকাল ও সন্ধ্যায় দুই রাকাত পড়তেন, এটা পড়া আবশ্যক ছিল। কিন্তু সঠিক উক্তি হল এটাই যে মেরাজের পূর্বে তার উপর ও তার সাহাবাদের উপর শুধুমাত্র রাতের কিয়াম আবশ্যক ছিল। রাতের কিয়াম আবশ্যক ছিল যে রাতে উঠে আল্লাহ পাকের কিছু ইবাদত করে নেওয়া, এটাই তাদের উপর তখন আবশ্যক ছিল। এটা ব্যতীত অন্য কোনো নামাজ ইত্যাদি তার উপর ও তার সাহাবাদের উপর ফরজ ছিল না। তা যে ফরজ করা হয়েছে তা একদম মেরাজের রাতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপহার মেরাজের রাতে প্রদান করা হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হল, এমন হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন জিব্রাইল আমিন বারগাহে রিসালাত উপস্থিত হলেন, তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তিনি ওযু করার পদ্ধতিও আরজ করলেন, ওযু করে দেখালেন তাকে, আর পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ে দেখেছেন। হুজুর আলাইহি সাল্লাতু সাল্লাম তার সাথে নামাজ আদায় করেছেন। এখন যেই নামাজ জিব্রাইল আমিন আলাইহি সাল্লাতু সাল্লাম পড়িয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআরাজের পূর্বে যে নামাজ আদায় করেছেন, সেই নামাজ এমনই ছিল যেভাবে পড়া হয়, নাকি কিছু পার্থক্য ছিল? যেভাবে আমরা এখন পড়ি তেমনই নামাজ ছিল, নাকি এর মধ্যে কিছু পার্থক্য ছিল? তো আলা হজরত ইমামে আহলে সুন্নত আশাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালা আলহির গবেষণা অনুযায়ী কোরআন ও হাদিস থেকে তিনি দলিলাদি পেশ করেছেন এবং স্পষ্ট করেছেন, তা হল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সে সময় এমনই ছিল যেমন আমরা এখন পড়ে থাকি। অর্থাৎ মেহরাজের পূর্বেও এভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন যেভাবে মেহরাজের পর আদায় করেছেন। রুকুর ব্যাপারে মতানৈক্য রয়েছে যে সে সময় কি রুকু ছিল। তো সঠিক উক্তি হল যে রুকু সে সময় মেহরাজের পূর্বে নামাজের মধ্যে বিদ্যমান ছিল, মেরাজের পূর্বেও রুকু বিদ্যমান ছিল। অর্থাৎ পুরোপুরি নামাজ যা এখন আমরা পড়ে থাকি তেমনই নামাজ মেরাজের পূর্বে পড়া হতো। এতটুকু পর্যন্ত লেখক আলহি রহমা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাক্কী জীবদ্দশার আলোচনা করেছেন, এ কথা আমরা পূর্বে উল্লেখ করেছি। যে এখানে ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদিসি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্পর্কিত ওই বিষয়টি উল্লেখ করেছেন যা জানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। অন্ততপক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই এই বিষয় জানা থাকা উচিত। তো এই জন্যই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুভাগমন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিতামাতার আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কায় জীবন অতিবাহিত করার আলোচনা, অতপর হুজুর আলাইহি সালাতুসাল্লামের উপর ওহী নাজিল ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেছেন। এখন সামনে তিনি বর্ণনা করছেন যে মক্কায় মুকারমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে পুনরায় মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করার পরিপ্রেক্ষিতে তিনি আলোচনা করেছেন। তো মক্কী জীবদ্দশা গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্বলিত। এক হচ্ছে যে নবুয়ত ঘোষণা করা এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা। এছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেন, তখন তার নিজের সম্প্রদায়ের অনেক সদস্য তার বিরোধিতা করে, যার মধ্যে তালিকায় প্রথম আসে আবুল আহাবের নাম। কেমন বিরোধিতা সে করেছে যে তার বিরোধিতার উপর তাকে তিরস্কার করে কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে। আর কুরাইশদের সমস্ত গোত্র, তাদের যত সদস্য ছিল যারা ইমান আনয়ন করেনি, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবাদের বয়কট করেছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদেরকে, বনি হাশিমকে, তাদেরকে আবু তালিবের ঘাটের মধ্যে 3 বছর কাটাতে হয়, ঠিক আছে? আর সেখানে ওই কষ্ট ও ওই বিপদসমূহ এবং কঠোরতা ও সংকীর্ণতা উক্ত হযরতগণ সহ্য করেছেন যার উদাহরণ পাওয়া যাবে না। খাবার দাবারে এমন অভাব দেখা দিয়েছিল যে পাতা খেয়ে দিন কাটাতে হয়েছে এবং চামড়া সিদ্ধ করে পান করে নিতেন। এমন পরিস্থিতিও অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বর্ণনা করেছেন। অতঃপর প্রসিদ্ধ ঘটনা সংঘটিত হয়েছে যে তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিল এবং নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা বনি হাশিমকে কী করব, বয়কট করব। আর বয়কটের যে শপথনামা ছিল সেটাকে তারা কাবার দেয়ালে লাগিয়ে দিয়েছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে তাদের সম্মুখে এই বিষয় উপস্থাপন করলেন যে যাও গিয়ে দেখে নাও যে শপথনামা বিদ্যমান আছে কি না। আল্লাহর হুকুমে সেই শপথনামাকে ওই পোকা খেয়ে ফেলেছিল, তার মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম অবশিষ্ট ছিল। আবু তালিব তাদের এটা বলল যে যদি সেই জায়গার মধ্যে বাস্তবে শপথনামা অবশিষ্ট থাকে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে তুলে দিব। কিন্তু স্পষ্ট যে তার মধ্যে কিছু অবশিষ্ট ছিল না। মক্কার কিছু ব্যক্তি ছিল যারা এ বয়কটের বিরুদ্ধে ছিল, যদিও বা তারা ইমান আনেনি কিন্তু তারা এটার বিরুদ্ধে ছিল। তখন তাদের কথার দ্বারাই সেই সমস্ত বয়কট নিঃশেষ করা হয়। এখন লেখক আলাইহির রহমা এই বিষয়টিকে বর্ণনা করবেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা কি ছিল, তা ইনশা আল্লাহ তাবারক তাআলা আমরা পরবর্তী দরসের মধ্যে শ্রবণ করব। রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জীবনীর উপর আমলদার হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা আমাদেরকে সর্বদা বর্ণনা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।